একদিক দিয়ে বলা হচ্ছে যে তিনি সাক্ষাৎ কৃষ্ণ, আর অন্য দিক দিয়ে বলা হচ্ছে তিনি সাক্ষাৎ কৃষ্ণ দাসগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ দাসগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, তার মানে দুইটি রূপ, একটি হচ্ছে তিনি সেবক রূপ, সেবক রূপে তিনি ব্রজগোপীদের সেবা করেন, গোপগণের সেবা করেন, গোধনগণের সেবা করেন, সেটি হচ্ছে কি তার সেবক রূপ। আর যখন তিনি পূজাবরণ করেন তখন হচ্ছে তিনি সাক্ষাৎ ভগবত রূপ। এই গোবর্ধনের দুটি স্বরূপ আমরা দেখতে পাই। যাই হোক, এই নন্দাদি গোপগণ তারা তো সেই বিপুল ভাবে দেশে একবার পাহাড় পর্বত একে গোবর্ধনের মতো অত বড় চেহারা খাবে তার জন্য সেরকম জোগাড়ও তারা করেছেন, সব উটির পাহাড়, লাড্ডুর পাহাড়, তারপরে মাখনের পাহাড়, অন্যের পাহাড়, সব ঘোলের সব বড় বড় পুকুর, এইরকম সব সব বিরাট বিরাট সব জোগাড়, আর সব যত গোপ গোপী আছে তারা সমস্ত ইয়ে করছেন, যোগমায়া, যোগমায়া তিনি সমস্ত জিনিসটাকে, এই তোমার ভোগ দেবে না, হ্যাঁ ওদের হয়ে গেছে, সেই যোগমায়ার ইচ্ছাতে সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাচ্ছে, বিরাট বিরাট রান্নাও হয়ে যাচ্ছে, সব কিছুই হয়ে যাচ্ছে, এবং সেইগুলি গোবর্ধন খুব তৃপ্তিপূর্বক খাচ্ছেন, এটি কৃষ্ণ তিনি দেখাচ্ছেন, ব্রজগোপীদের যা দেখাচ্ছেন তারা সেটি দেখে খুব সন্তুষ্ট হয়ে তারা সকলে প্রসাদ আদি গ্রহণ করে গোধনগুলিকে ভালো ভালো সব দেখছে, যে গোবর্ধনেতে ভালো ভালো সব ঘাড় হয়ে রয়েছে সেগুলিকে সব নিয়ে এসে তাদেরকে যত্ন করে খাইয়ে চান টান করিয়ে তারপর নিজেরাও পরম পরিতৃপ্ত হয়ে কৃষ্ণকে অগ্রে করে সমস্ত গোপ গোপী গরু বাছুর যে যেখানে আছে সব নিয়ে গোবর্ধনকে পরিক্রমা করতে আরম্ভ করলেন, এবং গোবর্ধন পরিক্রমা শেষ করে তারা ব্রজেতে গমন করলেন। ব্রজ মানে ওই নন্দ মহারাজের বাড়ি, যেখানে অন্যান্য গোপগণ যারা তারা যেখানে বাস করেন সেই ধামটি হচ্ছে গিয়ে ব্রজধাম। এটিও ব্রজের অন্তর্গত, কিন্তু ব্রজ সংক্ষিপ্ত রূপ যেটা সেটা যেমন নন্দগাঁও গোকুল, গোকুল সেই জায়গাটায়। এখানে আপনারা যারা বৃন্দাবন গিয়েছেন তারা দেখবেন এক একটি আলাদা আলাদা সব বন এবং আলাদা আলাদা গ্রাম, ওরা সমস্তটাকে নিয়ে বলে ব্রজমণ্ডল, কিন্তু গোবর্ধন একটা নিজের আলাদা শহর, আলাদা মিউনিসিপ্যালিটি, আলাদা সব কিছু তার। তা এইভাবেতে ভগবানের ইচ্ছায় গিরিরাজে পূজা করে সমস্ত গোপ গোপীগণ তারা গিয়ে ব্রজে উপস্থিত হলে এদিকে ইন্দ্র করেছে কি শ্রী শুকবাজ ইন্দ্র স্তদ আদমন পূজান বিজ্ঞায় বিহিতা বিহতাং নৃপ গোপেভ্য কৃষ্ণনাথেভ্য নন্দাদিভ্যুকূপ গণ সম্বর্তকাম মেঘানং চন্দ্রকারিণাম ইন্দ্র প্রাচোদয়াৎ ক্রুদ্ধ বাক্যঞ্চাহে সমানুত অহো শ্রীমদমাহাত্ম গোপালং কাননৌকশাম কৃষ্ণমর্তম উপাশ্রিত যে চক্রুর্দেবহেলনম যথা দৃঢ়ৈ কর্মময়ৈ পৃথিবীর নাম নৌ নিভেই বিদ্যামান্ন ক্ষিকিহিত্বাতিযতন্তি ভবার্ণবম বাচালং বালিশং স্তাব্ধমি অঘন পণ্ডিতমানিনম কৃষ্ণম মর্তমুপাসিত গোপামে চক্রুবাপ্রিয়ম। তখন ইন্দ্র তিনি দেখলেন বারে বা আমার জন্য যে সমস্ত বিরাট যজ্ঞের আয়োজন করা হলো সেই সমস্ত দিয়ে গোবর্ধনের পূজা করলো, এদের তো আস্পর্ধা বড় কম নয়। হ্যাঁ, আর গোবর্ধনের পূজা করলো করলো একটা ছোট বাচ্চার কথা শুনে এই কাজ, বাচালং বালিশং স্তব্ধমে অজ্ঞং পণ্ডিত মানিলাম, মানে বাচাল মূর্খ বোকা নিজেকে খুব বড় পণ্ডিত বলে মনে করে এইরকম যে কৃষ্ণ, এরা মনে করলো যে সেই কৃষ্ণকে আশ্রয় করে আমার সঙ্গে ঝগড়া করে আমার অপ্রিয় কার্য করে সে তারা সব গোপ গোপীগণ রক্ষা পেয়ে যাবে, কখনোই হতে পারে না। এই বলে ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কি করলেন, সমস্ত সম্বর্তাদি সব বড় বড় মেঘ সব তার যা আছে যারা সব মানে একবারে সেই বড় বড় থামের মতো সব বাড়ি ধারা আবর্ষণ করতে পারে সেই সমস্ত মেঘগুলোকে সব ডাকলেন। সম্বর্তকং নাম মেঘানাং চান্দ্রকারিণাম, যারা সব মহাপ্রলয়তে বর্ষণ করে সারা পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে এইরকম সব মেঘগুলিকে বললেন যে যাও তোমরা গিয়ে এই গোপ গোপীদের সমস্ত একবারে সব ডুবিয়ে মেরে ফেলে দাও বর্ষণ করে। শ্রী শুকুবাজিত্থং মগবদা গপ্তা মেঘা নির্মুক্ত বন্দনা নন্দ গোকুল মাসারই পীড়য়ামা সূর্যসা বিদ্যোতমানা বিদ্যুৎভি স্তনয়ন্ত স্তনুভি তীব্রই মারুদগণৈর্নুধ্না বাবৃষুর্জলশর্করা স্থূনা স্থূলাবরুধারা মুঞ্চত সাভ্রেষভিঘ্নসা জলৌঘৈ প্লাবমানা ভূর্ণাদৃশ্যত নতুন্নতম অত্যাসারাতিবাতেন পশবো যাদবেপনা গোপা গোপশ্চ সীতার্তা গোবিন্দ সদনগ যজু শিবাশ্রুতাংশ্চ কায়েন প্রচ্ছাদাসার পীড়িতা বেপমানা ভগবত পাদমূলমুপাগজু কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তয়াথং গোকুলং প্রভু তা তোমার হসি দেবান্ন কুবিদাদ ভক্তবৎসল শীলাবরাদিবাতেন হন্যমানমচেতনম নিরীক্ষ ভগবান মেনি কূপিতেন্দ্র কৃতং হরি অপার্তুলং বর্ষমতিবাতং শিলাময়ম সজাগে বিহতে স্মাভীরিন্দ্র নাশায় বর্ষতি তত্র প্রতিবিধং সম্যগ আত্মযোগেন সাধয়ে লোকেশ মালিনাং মূর্ধাধ্বনিশ্চে শ্রীমদং তব নিশল ভাবযুক্তানাং সুরানামীশ বিস্ময়ঃ ভক্তো সদাং মানভঙ্গাৎকুশমায়ুপকল্পতে। গোষ্ঠমন্নাথমৎপরিগ্রামে গোপায়ে সাধমযোগেন সুরং মে ব্রতয়াহিতৈকেন হস্তেন কৃত্যা গোবর্ধনাচলম দধারলীলয়া কৃষ্ণশ্চত্রাকমিব বালক অদাহ ভগবান গোপাল হিম্বদাত ব্রজৌকশা যথোপযোষং বিশদা গিরিগর্তং সবুধলা নত্রাশয়্যবা কার্য মধ্যস্তাদৃনিপাতনাৎ বাদবর্ষ ভয়ে নালং তত্রাণং বিহিতমিহিব তথানীর্বিবিশূর্গর্তং কৃষ্ণাশ্বাসিতমানুষা যদাবকাশং সদনাশাভৃজা সোপজীবিনম পুত্রীর্বথাং শুকাপেক্ষং হিত্বাতৈর্ভুজবাসী বিক্ষমাণো দধারাদ্রীং সপ্তাহং নাচলৎপদা কৃষ্ণযোগানুভাবং তং নিশম্মৌমেন্দ্রোতিমিতা নিস্তম্ভ্রষ্টসংগলবাশ্বান মেঘান সন্নিবারয়াৎ খং ব্যাভ্রমুদিতাদিত্যম বাদবর্ষঞ্জদারুণম নিশম্মোপারতং গোপনি গোবর্ধন ধরব্রবীত নির্যাত তজতত্রাসং গোপাশাস্ত্রী ধনার্ভগা উপারতং বাদবর্ষং বুধপ্রায়াশ্চ নিম্নগা। তারপরে ইন্দ্র জানতে পেরে, ইন্দ্র তো সেই মেঘগণকে পাঠিয়ে দিলেন এবং মেঘেরা তখন প্রচন্ড ভাবে বর্ষণ আরম্ভ করলেন। প্রচন্ড বর্ষণেতে একবারে শীতেতে কেঁপে থরথর করে সকলে গিয়ে কৃষ্ণের কাছে উপস্থিত হলেন, কৃষ্ণ আমাদের ঘর নেই, বাড়িঘর নেই, আর এই অবস্থায় তো এই ইন্দ্র নিশ্চয়ই আমাদের উপর অত্যন্ত কুপিত হয়েছে, তা নইলে এইরকম অসময়েতে বর্ষণ তো কখনো হয় না বাবা। যা করে তোমার কথায় আমরা এই ইন্দ্রের পূজা ত্যাগ করে আজকে গিরিরাজের পূজা করলাম, গোবর্ধনের পূজা করলাম, তার ফলে যে আমরা সব এখন মরতে বসেছি, তুমি যা হয় করে আমাদের একটা ব্যবস্থা করো। এই বলে সমস্ত গোপ গোপী সকলেই গিয়ে কৃষ্ণের শরণাগত হলেন। তখন কৃষ্ণ ওদিকে বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, এই গোবর্ধনই আপনাদেরকে রক্ষা করবেন। গোবর্ধন যখন তিনি আপনাদের পূজা স্বয়ং গ্রহণ করেছেন, তখন আপনাদের দুর্ভাবনার কী আছে? এই বলে কৃষ্ণ গোবর্ধনের কাছে গেলেন, যে আপনি গোবর্ধনগিরিকে বামহস্তের উৎপাট্যৈক্য করেন, মানে এক হাতে তিনি সে গোবর্ধনকে এরকম করে ধরে তিনি তুলে ফেলে ছাতার মতো করে ধরলেন, ধরে সকলকে বললেন যে আপনারা সকলের ভেতর প্রবেশ করুন, কোনো চিন্তা নেই, মনে করবেন না যে আমার হাত থেকে গিরিরাজ পড়ে যাবে। গিরিরাজ তিনি ইচ্ছা করে আমার হাতের উপর উঠে পড়েছেন, অর্থাৎ আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, গিরিরাজ আপনাদেরকে রক্ষা করবে, আপনারা সকলের আশ্রয়তে এর গুহার ভেতরে সব ঢুকে পড়ুন। ভেতরটা গুহার মতো হয়ে গেল, আর সমস্ত গোপ গোপী ধেনু ভক্ত বাঁদর টাঁদর যে যেখানে ছিল ময়ূর সকলে গিয়ে সেই গিরিরাজের ভেতরেতে সকলে আশ্রয় গ্রহণ করলেন, এবং সাত দিন ধরে এই প্রচণ্ড বর্ষণ হতে থাকল, ইন্দ্রের খেয়াল নেই বর্ষণ, এবং সেই বর্ষণ থেকে তিনি গোপ গোপী সকলকে রক্ষা করলেন। সব ক্ষুধা তৃষ্ণা সব কিছু বর্জন করে কৃষ্ণ এইভাবেতে এক হাতেতে গিরিরাজ গোবর্ধনকে সাত দিন ধরে তিনি ধরেছিলেন। তারপরে ইন্দ্র দেখলেন, আরে একটাও তো মরা পচা গলা কিছুই বেরোলো না, সব গিয়ে তো বেশ গোবর্ধনের ভেতরেতে ঢুকে পড়লো দেখছি। তিনি বজ্রপাত করলেন বারবার, সে সমস্ত বজ্র সব ফিরে টিরে এদিক ওদিক চলে গেল। গিয়ে যখন দেখলেন যে কোনো রকম কোনো অসুবিধাই হলো না, তখন ইন্দ্র বিস্মিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে ভাবলেন যে সর্বনাশ, তাহলে কি ব্যাপার, কৃষ্ণ তো তাহলে মানুষ নয়, এই যে কত বড় কত ছোট তা তো আমরা বুঝতেই পাচ্ছি না। এই বলে তখন সঙ্গে সঙ্গে ইন্দ্র সেই সাম্বর্তকা আদি মেঘগণকে নিষেধ করলেন, আরে তোমরা সব ফিরে এসো, এই বড় ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে, এ দেখছি কৃষ্ণ তো মানুষ নয়, আমি মনে করেছিলাম একটা সাধারণ গোপ বালক, সে এইরকম ভাবেতে আমার যজ্ঞকে বাধা দিয়েছে, কিন্তু তা নয়, কৃষ্ণ তো ইনি হচ্ছেন কি আমাদের সকলের উপাস্য তত্ত্ব, আজকে তিনি মনুষ্যরূপে জগতে লীলা করছেন, আরে আমি মহা অপরাধ করে ফেলেছি। অত্যন্ত বিস্মিত হয়ে ইন্দ্র তখন এসে সম্ভাব্য সমস্ত মেঘগুলিকে নিবারণ করলেন, আকাশ এতে তখন নির্মল হয়ে গেল আকাশ, সূর্যের তখন একবার প্রচণ্ড তখন বিক্রমতে সূর্য তখন জল শোষণ করতে লাগলেন। কৃষ্ণ দেখলেন এখন সম্পূর্ণ নিরাপদ অবস্থা গোপগোপীগণে, তখন কৃষ্ণ তাদেরকে বললেন, এইবার তোমরা গোবর্ধনের ভেতর থেকে তোমরা সব বেরিয়ে পড়ো। এই বলে কৃষ্ণ তাদেরকে হুকুম দিলেন, তারা খুব মনের আনন্দে খাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে একবারে সেই গোবর্ধন পর্বতের গুহা থেকে সকলে বেরিয়ে আবার গরুগুলিকে সব নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলেন। এদিকে ইন্দ্রের অবস্থা তখন একবারে কাহিল হয়ে পড়েছে, কি করবে ইন্দ্র তখন ভেবে ঠিক করতে পারছে না। এবং তার তখন সমস্ত গর্ব চূর্ণ হয়ে গেছে, সে নিজের সংকল্প ভ্রষ্ট হয়ে গেল। এবং পরবর্তী সময়তে ইন্দ্র দেখলে যখন গোপ গোপীগণ তারা সব গোবর্ধন পর্বত থেকে বেরিয়ে পড়েছে, তখন কৃষ্ণ আবার সেই গোবর্ধনকে নিয়ে আস্তে আস্তে যথাস্থানে স্থাপন করলেন। আর গোপ গোপীগণ তখন কৃষ্ণ প্রেমেতে পরিপূর্ণ হয়ে যে যেখানে আছে সবাই কৃষ্ণকে আলিঙ্গন করতে আরম্ভ করলেন। মানে তখন তো আলিঙ্গন করার সুযোগ নেই, তখন সব লাঠি সোটা নিয়ে সব এ ওখানে ঠেকা দিচ্ছে, ওখানে ঠেকা দিচ্ছে, বাই চান্স যদি পড়ে যায় মাথায় ধুম করে। কিন্তু যখন দেখলেন যে না, কৃষ্ণ আবার সেই গোবর্ধনকে তার নিজের জায়গাতে রেখে দিলেন, তখন তাদের খুব আনন্দ হয়ে গেল। এসে সব কৃষ্ণকে জড়িয়ে ধরে সব আলিঙ্গন করতে লাগলেন, এবং সস্নেহে যে যার যার যেরকম উপায়ন আছে সে সেইভাবেতে কৃষ্ণের খুব পূজা করতে লাগলেন এবং আশীর্বাদ করতে লাগলেন কৃষ্ণকে। যশোদা, রোহিণী, নন্দ, বলরাম এরা সকলে অত্যন্ত স্নেহ বিহ্বল হয়ে কৃষ্ণকে আলিঙ্গন আশীর্বাদ এই সমস্ত করতে লাগলেন। তখন সর্বস্থিত দেবতা, সিদ্ধ, সাধ্য, গন্ধর্ব, চারণ তারাও সব অবাক হয়ে এবং নিজেদিকে সকলে অপরাধী ভেবে পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা আদি করতে করতে তারা সব পুষ্প বর্ষণ করতে লাগলেন স্বর্গে থেকে। সেই সময় স্বর্গেতে দেবগণ তারাও কৃষ্ণের আনন্দ উৎপাদন করবার জন্যে সব শঙ্খ, দুন্দুবি, তুম্বুরু প্রভৃতি গন্ধর্বগণ তারা সব গান, অপ্সরাগণ নৃত্য, এইভাবে তো কৃষ্ণকে সন্তুষ্ট করবার জন্য স্বর্গে থেকেই তারা চেষ্টা করতে লাগলেন। বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ সেই গোপবালক গণেতে পরিবৃত্ত হয়ে তিনি সেখানে বিচরণ করতে লাগলেন, এবং ওখান থেকে সরে অন্যান্য যেখানে আবার ঘাসটা সব আছে, যেখানে গরুগুলি খেতে পাবে ভালোভাবে, সেইখানে গিয়ে তারা সব মানে তাঁবু গাড়লেন আর কি, তাঁবু করার মতো। গোপীগণ তারা সব হৃদয়স্পর্শী কৃষ্ণের সেই রকম বিস্ময়জনক লীলার কথা স্মরণ করতে লাগলেন এবং কীর্তন করতে লাগলেন, হৃষ্টচিত্তে গান করতে লাগলেন। এইভাবে তারা সেখানে অবস্থান করতে লাগলেন। তারপরে হলো কি না, গোপগণ তারা তো কৃষ্ণকে ভগবান বলে জানতো না, অতএব গোবর্ধন ধারণ এই কাজটা কৃষ্ণ করলেন দেখে তারা একবার অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন এবং ভাবলেন ব্যাপারটা কি, এইরকম একটা ছোটো পাড়া ছেলে না হয় একটু বড় পাড়া ছেলে, কিন্তু তাই বলে গোবর্ধন ধরা এ তো যার তার কাজ নয়, তা উনি যখন এটা করতে পারলেন কৃষ্ণ, তখন নিশ্চয়ই কৃষ্ণের ভেতরে কোনো একটা ব্যাপার আছে, চলো। এই বলে সকলে নন্দ মহারাজকে ঘিরে বসে বললেন, বসে নন্দ মহারাজকে ঘিরে সকলে বসে বলতে লাগলেন, কি ব্যাপার, আমরা তো বুঝতে পারছি না, এই ছোটো ছেলে কৃষ্ণ ঠিকই কিন্তু অলৌকিক অনেক কিছু কার্য করেছে সেটাও ঠিক, কিন্তু এরকম গোবর্ধন ধরা বিরাট পর্বতকে হাতি করে ধরে ফেলা এটা তো অসম্ভব ব্যাপার। তখন নন্দ মহারাজ বলতে লাগলেন, কৃষ্ণ যখন জন্মেছিল তখন তো তোমরা সব ছিলে, এখন তোমরা সব ভুলে যাচ্ছ। সেই সময় গর্গমুনি কি বলেছিল মনে আছে? গর্গমুনি বলেছিলেন, এই ছেলে অসাধারণ, এই ছেলে সাধারণ ছেলে নয়, অতএব এই ছেলেকে তোমরা সাধারণ জ্ঞান করবে না। তো এখন তো বুঝতে পারছো ছেলেটা বড় সোজা নয়, এটা যে কত বড় আর কত ছোট এ তো মানে তোমরাও কুল করতে পারবে না, আমিও কুল করতে পারবো না। তা যাই হোক বাবু, ছেলে যাই হোক না কেন, ছেলে তো আমাদেরই ছেলে, আমাদেরকে ছেলে আর ছেলে যাবে কোথায়? আরে আমরা ছেলেকে যতটা পারি আদর করবো, যত্ন করবো, খাওয়াবো, পড়াবো, সব ঠিক, একটু ভয় হয় এইরকম একটা বিরাট ছেলে আমাদের কাছে এসে পড়েছে, না জানি কোন সময় কি আমাদের অপরাধ হয়ে যায়, তা ছেলের যা মতি গতি তা ছেলে সেরকম আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার কখনোই করবে না। অতএব তোমরা নিশ্চিন্তে কৃষ্ণকে নিয়ে তোমরা আনন্দ করতে পারো, এবং আমিও খুব গর্বিত যে আমার বংশেতে এইরকম এক সন্তান জন্মগ্রহণ করেছে। তাই ভুললে চলবে না যে গর্গমুনি বলে গিয়েছেন যে এটা সাধারণ নয়, এই ছেলেই তোমার কালে কালেতে আবির্ভাব হয়েছে এবং বহু অসুর দৈত্য বিনাশ করেছে, শুক্র তথাপিত ইদানিং কৃষ্ণ রাঙ্গত কৃষ্ণ না সত্য যুগেতে ইনি শুক্লবর্ণ ধারণ করে বেদ আদি রক্ষা করে থাকেন, শুক্র রক্ত এবং দাহপদিকে রক্তবর্ণ, রামচন্দ্র রূপে রক্তবর্ণ ধারণ করে ইনি সমস্ত যজ্ঞাদি অনুষ্ঠান তাদের রক্ষা করেন, দেবতাদের সমস্ত রক্ষা করেন। আর তাপন যুগে আর কলি যুগেতেও ইনি পীতবর্ণ ধারণ করে সমস্ত জীবজন্তুকে উদ্ধার করেন। আর ইদানিং কৃষ্ণতাঙ্গতে এই দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করেছেন এবং তোমার ঘরে জন্মেছেন, এবং ইনি অনেক অদ্ভুত কার্যাবলি সমস্ত সম্পন্ন করবেন, এটা তুমি দেখো। এই বলে গর্গ ঋষি বলে গিয়েছিলেন। তা সেই অদ্ভুতের মধ্যে গোবর্ধন ধারণা একটি এসে পড়ল। আরে ওনার বুঝে নিলেন যে হ্যাঁ, কৃষ্ণ ঠিকই আছে, আমাদের ছেলে ঠিকই আছে, আমাদের বংশে জন্মগ্রহণ, আর আমাদের ভয়ের কি আছে। ভক্তিনাথ ঠাকুরও বলেছেন যে রক্ষা করবি নিশ্চয় জানি পান করবো হাম জামুন বাণী। কৃষ্ণ যখন আমাদের ফেভারে রয়েছেন তখন আমাদের তো দুশ্চিন্তার কিছু কারণ নেই। দরকার হলে আমরা সেই কালীয় দুঃখ করবি বিনা আশা, শোধ হবি নদী জল বাড়াবি আশা, কৃষ্ণ ইচ্ছা করলে সব করতে পারে, করে না তাই করে না, এই হচ্ছে কি ওদের বিচার। কিন্তু করলে সব করতে পারে, কৃষ্ণের ভেতরে এমন একটা শক্তি আছে, এমন একটা বল আছে, কৃষ্ণ সব কিছু করতে পারে। মা যশোদা ব্রহ্মাণ্ড দেখলেন কৃষ্ণের ভগবান দেখে সাত সাত বালাই সাত করে ছেলেটাকে খুলে নিলেন, আরে বাবা কি ভূত দেখলাম ভেতরেতে। এইরকম ভাবে তোমাদের হচ্ছে কি জ্ঞান শূন্য ভক্তি। হ্যাঁ, সেই কুয়োলায়া পীর, সে বিরাট হাতি, সে হাতিকে দুই ভাইয়েতে একজনে ধরলেন সুর, একজনে ধরলেন ন্যাক, ধরে একটা টান দিলেন, হুমনি খেয়ে পড়লো। অমনি বলদেব সে হাতে সুর ধরে তাই ঘুরিয়ে একটা আচার মেরে ফেলে মেরে ফেলে। কংসের রঙ্গালয়েতে কৃষ্ণের রূপটা তো আপনারা মনে করতে পারেন কিরকম, একবারে মল্লানাম অশনী নৃরাং নরবর স্ত্রীরাং স্মর মূর্তিমান গোপারাং স্বজন শতাং খিদিমিজাং শাস্ত্রা সবিত্র শিশু মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাং তত্ত্বং যোগিনাং বিষ্ণীনাং বড়দেব প্রীতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ মল্লগণ। সব কংসের বড় বড় সব মল্লগণ তারা সব কৃষ্ণকে দেখছে অশনী, মনে করছে যেন সে বজ্র শরীর ধারণ করে আমাদের সামনে এগিয়ে আসছে। মল্লানাম অশনী নৃঢ়াং নরবর, রাজারা সব দেখছেন কৃষ্ণ যখন কংসের রঙ্গালয়েতে প্রবেশ করছে তখন রাজারা দেখছি, আরে বাবা আমরা আর কতটুকু রাজা, এ আমাদের দেখছি সমস্ত রাজার শ্রেষ্ঠ রাজা আমাদের সামনে আসছে। স্ত্রীরাং স্মর মূর্তিমান স্ত্রীগণ তারাও সব বসে সব কংসের রঙ্গালয়েতে রয়েছে সব বিরাট সভা, তারা দেখছে সাক্ষাৎ একবার দ্যুতিবিম্ব মূর্তিমান মদন, সে আবির্ভাব হচ্ছে কংসের সভাতে। হ্যাঁ, স্ত্রীরাং স্মর মূর্তিমান গোপারাং স্বজন সব গয়লার দল সেখানে গিয়ে বসেছে, তাদের মধ্যে সব রাজা প্রজা সব আছে, তারা দেখছি আরে আমাদের বন্ধু আমাদের আত্মীয় কৃষ্ণ তিনি আসছেন। অশোকাং খিস্তি ভুজাং শাস্তা, এবং যারা সব বড় বড় সব রাজা কিন্তু অসুর স্বভাব সম্পন্ন, তারা দেখছেন আমাদের শাসনকর্তা আসছে। অশোকাং কৃষ্ণ শাস্তা সপিত্র শিশু বসুদেব দেবকী নন্দ এরা সব দেখছেন যে আমাদের পুত্র, হ্যাঁ সেই ছোট ছেলেটি সেই কৃষ্ণ আসছে যেন সে খেলা করতে করতে সপিত্র শিশু। আর কংস কি দেখছে না, মৃত্যুর ভোজগতে বিরাট বিদুষণ, সে দেখছে সাক্ষাৎ মৃত্যু তার রঙ্গালয়েতে প্রবেশ করছে। কংস দেখছে সাক্ষাৎ মৃত্যু আসছে এতকাল পরে, যার জন্য আমার দিনে রাতে ঘুম ছিল না, এখন সেই মৃত্যুই এখন মুক্তিমান হয়ে আমার সামনে আসছে। আর জ্ঞানীগণ তারা দেখছেন বিরাট পুরুষ রূপে তত্ত্বং পরম যোগিনাম, যোগীগণ তাকে দেখছেন পরমত্ব রূপেতে বিষ্ণীরাং পরদেব ইতি বিদিত রঙ্গত সাগ্রজ, এবং বিষ্ণু বংশেতে তার জন্ম, সেই বিষ্ণীগণ তাকে দেখছেন আমাদের বংশের পরম দেবতা, আজকে তিনি আমাদের এই সভাতে প্রবেশ করছেন। তা ভগবান যাকে যেভাবে দেখান সে সেইভাবে তো ভগবানের মূর্তি দর্শন করতে পারে। অতএব গোপগোপীগণ তাদিকে মাঝে মাঝে ভগবান ঐশ্বর্য দেখিয়েছেন ঠিকই, কিন্তু ঐশ্বর্য তাদের বেশি মনে থাকে না, তারা সব তো মাধুর্যের জগতে বাস করেন। যেমন দেখেন যে কৃষ্ণ পুতনাকে বধ করে ফেললো যশোমতী, তিনি বুঝতেই পারলেন না কি করে এত বড় একটা রাক্ষসী তার বুকের ওপর কৃষ্ণ শুয়ে রয়েছে এবং সেখানে খেলা করছে, সেই কৃষ্ণ কি করে বধ করেছে। শকটা আসুরকে পায়ের একটা আঙুল ছুড়ে দিল, আমি শকটটা উল্টে পড়ে সে অসুরটা মরে গেল। তৃণাবত্তের কাঁধে ছেড়ে আকাশে উল্টে পড়ল, এবং যখন নেমে আসছে গোপীগণ দেখছে ওহ বাঁচিয়ে দিয়েছে, ভগবান নারায়ণ বাঁচিয়ে দিয়েছে। এই হচ্ছে গিয়ে তাদের ধারণা। আর গোবর্ধন ধারণ করা এইটা একটু আশ্চর্যের ব্যাপার, তা নইলে মিটিংয়ে যাবে কেন? সব মিটিং সব বসে গিয়েছে, ওগুলো তো যা হয় করে ম্যানেজ করা যায়, যে এটা না হয় ঠুক করে হয়েছে, ওটা ঠুক করে হয়েছে, ওরা কৃষ্ণ করেছে কি না করেছে তার কোনো ঠিক নেই, কিন্তু এটা তো তাদের সামনেই কৃষ্ণ গোবর্ধনকে একবারে হাতে করে ধরেছে। তো কৃষ্ণ সে তার ঠিক মানে যুক্তিটা ঠিক রেখেছে যে গোবর্ধন তিনি তোমাদেরকে রক্ষা করছেন, আমি নিমিত্ত তোমাদের কাছে। এই ভাবেতে কৃষ্ণ তিনি তার গোবর্ধন ধারণ এবং গোপূজার গোবর্ধন পূজার গোবর্ধন এইগুলি করেছেন। তারপর ইন্দ্র তো অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণের কাছেই আসতে পারে না, কি করবে ঠিক করতে পারছে না। তখন দেখলো যে উপায়ও তো নাই, মরিয়ার বাঁচি এখন গিয়ে ক্ষমা চেয়ে কোনো রকমে আমার রাজ্যটাকে রক্ষা করি। এই বলে ইন্দ্র তিনি গিয়ে গোবিন্দের পায়ে পড়লেন, পড়ে বললেন যে প্রভু আমি বুঝতে পারিনি, বুঝতেই পাচ্ছেন আমরা সব ঐশ্বর্য মদমত্ত হয়ে এই সমস্ত ভোগ ময় ভূমিকাতে বাস করছি, এবং এখানে উৎকৃষ্ট উৎকৃষ্ট সব ভোগের ব্যবস্থা যেসব আপনি করে দিয়েছেন সেইগুলি ভোগ করতে করতে আমাদের মাথার গোলমাল হয়ে গেছে, নিজেকে সবচেয়ে বড় বলে মনে করছি, কিন্তু আজকে বুঝলাম যে আপনি সর্বের সর্বা, হ্যাঁ আমার দর্পচ্ছন্ন করে আপনি আমাকে রক্ষা করেছেন, মানে আমাকে মানে সেট রাইট করেছেন, আমার যা অবস্থা সেটা আপনি আমাকে জানিয়েছেন, আমি আপনার কাছে সাষ্টাঙ্গ প্রণিপাত হয়ে ক্ষমা প্রার্থনা করছি, আর আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার অভিষেক করি। এই বলে কৃষ্ণকে বলাতে কৃষ্ণ হাসতে লাগলে, আরে আমি কে, আমি তো কিছু করি নাই, তা তুমি আমার কাছে না পড়বো আর আমাকে বঞ্চনা করবেন না, আপনি আমাকে আদেশ করুন আমি আপনার অভিষেক করব। তখন কৃষ্ণ বললেন আচ্ছা তোমার এইরকমভাবে গর্ব করবে না, মনে রাখবে যে সকলের একটা উদ্দেশ্য আছে, সকলের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যেতে তোমাকে পৌঁছাতে হবে। তুমি স্বর্গরাজ্য পেয়েছো বলেই স্বর্গরাজ্য নিয়ে তুমি এই মাদামাদি করে তোমার নিজের সমস্ত কৃতকর্ম সব ভুলে যাবে, বা তোমার ভবিষ্যকর্ম তুমি সব ভুলে যাবে, বর্তমান ভুলে যাবে, এটা কখনো ভুলো না, এটা ভোলাটা মূর্খামি। তাই বলে উনি আবার ইন্দ্রকে ইয়ে করলেন, সান্ত্বনা দিলেন যে এগুলি লীলারই অন্তর্গত, অতএব যোগমায়ার দ্বারা যে সম্পন্ন হচ্ছে। তখন ইন্দ্র আবার সেই সুরভির দুগ্ধ নিয়ে সে ভগবানের অভিশাপ অভিষেক করে তার পূজা করে তার নাম দিলেন গোবিন্দ। এইভাবেতে ভগবান গোবিন্দ রূপে প্রকাশিত হয়েছিলেন ইন্দ্রের দ্বারাতে। যাই হোক, এই সেই গিরিরাজ গোবর্ধনের পূজার আজকের সেই দিনটি। এই অকাল বর্ষণ তো হয় না আজকাল, সমস্ত মানে প্রকৃতিরও পরিবর্তন হচ্ছে, অনেক সময় যে অকাল বর্ষণ হবে না এটা বোঝা যায় না, কিন্তু সে সময় একটা উদ্দেশ্যমূলকভাবেতে কৃষ্ণের গোবর্ধন পূজা প্রবর্তন এটা জগৎকে জানিয়ে দিল যে ভগবানের ইচ্ছায় কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর, ভগবান করতে পারেন না করতে পারেন, উল্টো করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, এই হচ্ছে গিয়ে ভগবানের সামর্থ্য, এবং সেই জন্যই তো তিনি ঈশ্বর, সকলের ঈশ্বর। সেই সর্বেশ্বরেশ্বর কৃষ্ণ তিনি এই গোবর্ধন পূজার আজকে প্রবর্তন করেছেন, এবং সেইটি সারা পৃথিবী ব্যাপী এখন হচ্ছে। বড় বড় মঠ, বড় বড় মন্দির, তাদের যার যেমন সামর্থ্য তারা সেইভাবে গোবর্ধনের পূজা করছেন, এবং গোবর্ধনের প্রণাম তো বলেছেন শ্রীকৃষ্ণ দাস শ্রী গোবর্ধন ভূধ কৃষ্ণ প্রতি পদে চাত্র কার্তিকে চ অর্চিত বৈষ্ণবই। তিনি কৃষ্ণপ্রতিপদেতে তার অর্চনার ব্যবস্থা এই যে শাস্ত্রীতে লেখা রয়েছে দেখা যায়, এবং তিনি হচ্ছেন যে সাক্ষাৎ কৃষ্ণও বটেন আবার কৃষ্ণের অনুগতও বটেন, দুই রকমই তার মূর্তি। কৃষ্ণ রূপেতে তিনি যখন গ্রহণ করছেন তখন তিনি কৃষ্ণরূপে গ্রহণ করছেন, আবার যখন সেবা করছেন গোপী ব্রজের সেবা করছেন তখন তিনি কৃষ্ণের অনুগত, যখন দাস স্বরূপেতে তিনি সেইগুলি সব সম্পন্ন করছেন। এই প্রতিভাবেতে এই গোবর্ধন পূজার এইসব বৈষ্ণবদের স্মৃতি যে শাস্ত্র রয়েছে এতে অনেক সময়
আজকে গোবর্ধন পূজা না কালকে গোবর্ধন পূজা, এই স্মৃতি নিয়ে কিছুটা গোলমাল গন্ডগোল দেখা যায় প্রায়শই। এবছর অবশ্য সেরকম গন্ডগোলের কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু প্রায় দেখি যে গোবর্ধন পূজা কালকে করবেন না আজকে করবেন, এই নিয়ে অনেক কথাবার্তা শোনা যায়। তা এর মীমাংসা করতে আমি এক সময় গুরু মহারাজকে জিজ্ঞাসা করলাম যে দেখুন আপনার পরেও তো এই সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা আসবে, কারণ আমার কাছেই তো লোকজন আসবে এবং বলবে যে কবে গোবর্ধন পূজা আমরা করবো, বলুন আজকে করবো না কালকে করবো এবং কিভাবে করবো। তা সেই দিনটা আপনি একটা কোন একটা সূত্র দিয়ে আমাকে যদি বেঁধে দেন তাহলে আমার পক্ষে সুবিধা হয়। ধরুন গুরু মহারাজ একটা সূত্র আমাকে দিন, বাড়ি সুন্দর সূত্র, এবং সেটা সকলের জেনে রাখবে আর কোনো ঝামেলা, মানে সেই দিন গোবর্ধনের পূজা করা যাবে, যেই দিন মানে প্রতিপদে রেঁধে প্রতিপদে ভোগ দেওয়া যাবে সেই দিন হবে গোবর্ধন পূজা। এইটা তুমি জেনে রাখবে, প্রতিপদে রান্না করে প্রতিপদেই ভোগ দেওয়া যাবে, যে দিনটা হবে সেই দিনটাই হবে তোমার গোবর্ধন পূজা। ভারী সুন্দর সূত্র, আমার এইটা থেকে এত ভালো লেগেছিল যে আর কোনো ভয়ের কিছু নেই, যে খুব প্র্যাকটিক্যাল, প্রতিপদে রেঁধে প্রতিপদে ভোগ দাও, প্রতিপদ থাকতে থাকতে ভোগ দেবে আর রান্না করবে প্রতিপদে দিয়ে রান্না দেবে। এই যদি তুমি করতে পারো তাহলে সেই দিনই হবে তোমার গোবর্ধন পূজার দিন। এইটা কৃষ্ণ দ্বিতীয়াতে কেউ করেন কেউ প্রতিপদে করেন, কিন্তু কার্তিকে প্রতিপদেতে গোবর্ধন পূজা, কিন্তু সেই প্রতিপদটা অনেক সময় একটুখানি ঝুলে যায়, অনেক সময় একটু শর্ট হয়ে যায়। তা কোন প্রতিপদটা সেটা হবে সেটা উনি বলে দিলেন যে রান্না করে যেদিন তুমি দিতে পারবে সেই দিনটাই হবে গিয়ে তোমার গোবর্ধন পূজা। যেমন জগন্নাথের আছে আপনার দেখবেন রথযাত্রা, এই নিয়ে আবার মাঝে মাঝে একটু গন্ডগোল হয়, হ্যাঁ মতবিরোধ হয়ে যায় যে আজকে রথ না কালকে রথ। তা সেইটার সমাধান দিয়ে গিয়েছেন সনাতন গোস্বামী, তিনি বললেন এই হচ্ছে নিয়ম কানুন, এই যা বলে দিলাম এইটা দ্বিতীয়াতে রথ হবে, কিন্তু এই নিয়ম কানুনটা অঙ্ক কষে তোমরা দেখলে যে তোমার মতোতে আজকে রথের দিন, যে সমস্ত রুলস রেগুলেশন আছে শাস্ত্রে সেইটাকে তোমরা মিলিয়ে অঙ্ক কষে দেখবে যে আজকে রথের দিন। কিন্তু যদি দেখো যে না জগন্নাথের রথ হচ্ছে আগামীকাল, তাহলে তোমরা কি করবে? তার বিধান দিয়েছেন সনাতন গোস্বামী, শাস্ত্রে তোমাদের যাই বলুক আর অঙ্ক তোমাদের যাই করুক, জগন্নাথের যেদিন রথ সেই দিন হবে এই সোজা হিসেব। আর ওই গুরু মহারাজ আমাকে সোজা হিসেব দিলে যে প্রতিপদে রান্না করে প্রতিপদে ভোগ দাও, বাস তাহলেই জানবে সেই দিন গোবর্ধন পূজা। আজকে সেই গিরিরাজ গোবর্ধনের আরাধনার দিন, বিপুল ভারতে সর্বত্রই হচ্ছে, নবদ্বীপে তো আমাদের খুব বিপুল ভারতে আজকে গোবর্ধন পূজা হচ্ছে, কেন আমাদের তো ওটাই হচ্ছে কি গুপ্ত গোবর্ধন, নবদ্বীপের যেখানে গুরু মহারাজ যেখানে মঠ করেছেন ওটি হচ্ছে গুপ্ত গোবর্ধন। হ্যাঁ গুপ্ত গোবর্ধনে দিব্য লীলা আর বিলাস, ওইখানেতেই উনি সমস্ত জীবোদ্ধার লীলা প্রকাশ করেছেন। তার আদেশেতে যখন এখানে গিরিরাজ এসেছেন তখন গিরিরাজের এখানে ছোট বড় হোক উপাসনা তো করতেই হবে, এইভাবে তো আমাদের এখানে সব সেবকগণ এরাও সকলে সব মানে গোবর্ধন পূজার আয়োজন করেছেন, এবং গিরিরাজ তিনি সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করুন, তিনি আমাদের প্রতি কৃপা করুন যেন তার নিজ নিকটে নিবাহ সম্বন্ধেই গোবর্ধনোত্তম, এটি দাস গোস্বামী করুন প্রার্থনা যে তোমার নিকট মানে তোমার সন্নিকটেতে বাস বসবাস করার মতো অধিকার আমাকে দাও, এই একমাত্র আমার প্রার্থনা। আর গোবর্ধনকে ঘিরেই তো ভগবানের যত মানে বড় বড় লীলা সব মানে চরম লীলাগুলি সব গোবর্ধনকে ঘিরে, কেন না গোবর্ধনের যেদিকে মুখারবিন্দ আছে সেই দিকটাতেই হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধারানীর সবচেয়ে উপাসনার সবচেয়ে বড় জায়গা হচ্ছে কি রাধাকুণ্ড, এবং ওখানে তাঁর উপাসনা করলে তিনি সর্বাপেক্ষা সন্তুষ্ট হন। নিত্যলীলা ওইখানে তিনি সবচেয়ে উজ্জ্বলভাবে প্রকাশিত, আর সেই রাধাকুণ্ড সেটি হচ্ছে গোবর্ধনের মুখারবিন্দতে অবস্থিত, শ্যামকুণ্ডও সেখানে রয়েছে, কুসুম সরোবর, সে গোবর্ধন থেকে আরেকটু সম্পূর্ণ রাধাকুণ্ড থেকে এগিয়ে আপনার গোবর্ধন শহরের দিকে আসতে পরিক্রমার পথেতেই পরে কুসুম সরোবর, সেখানে গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ বহুদিন ধরে সিদ্ধ বাবাজি তিনি সেখানে ভজন করেছিলেন এবং সেই কুসুম সরোবর ভারী নির্জন এবং দেখেই আপনার মনে হবে যে হ্যাঁ এখানে ফুলের জায়গা বটে। আর গোবর্ধনের ভেতরে তো মানস গঙ্গা আছে, হরিদেবের মন্দির রয়েছে, এদিকে গোবর্ধনের পাদদেশে পরিক্রমা, ওখানে তো সব বিঠল গাঁও এই সমস্ত সব জায়গা রয়েছে এবং তার মাঝখানেতে আপনার আরও আছে গোবিন্দকুণ্ড রয়েছে, সেখানেতে সেই গোবিন্দকুণ্ডেতে মাধবেন্দ্রপুরী সেই গোবর্ধনের গোবিন্দকুণ্ডেতেই তিনি তার গোপালকে পেয়েছিলেন স্বপ্নেতে, এবং সেই মাধবেন্দ্রপুরী গোবিন্দকুণ্ডের তীরেতে বসে আছেন চৈতন্য চরিতামৃতে ওই গল্পটি আছে। এই আপনাদের ভোগ উঠে গিয়েছে, ভকতবর্ষণ যখন করতে হবে বলবেন আমি বন্ধ করে দেবো। সেই গোবিন্দকুণ্ডের তীরেতে মাধবেন্দ্রপুরী অজাচর বৃত্তি, তিনি কারোর কাছে কিছু চেয়ে খান না, সারাদিন তিনি বৃন্দাবন দর্শন করছেন, গোবর্ধন দর্শন করছেন, আর কাউকে কিছু চান না, আর কেউ কিছু অফারও করেনি, সেদিন তার খাওয়াই হয়নি। আর যাই হোক একটুখানি জল খেয়ে গিয়ে গোবিন্দকুণ্ডের তীরে তিনি বসে আছেন, সন্ধ্যে হয়ে গিয়েছে, দেখেন অপরাহ্নতে গোপ বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, একটি গোপ বালক এক ঘটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীকে ধমকাচ্ছে যে এনাও তোমার জন্য দুধ নিয়ে এলাম, তুমি এটি খাও, আর এই তোমার কী ব্যাপার, তুমি একটু চেয়ে খেলেই পারো, তুমি কী বসে বসে ভান করছো সব সময়, নিজে খাওয়া মানে লক্ষ্য নেই। তখন মাধবেন্দ্রপুরী অবাক হয়ে গেলেন যে এই ছোট্টবেলা ছেলে কী করে জানলে যে আমি চেয়ে খাই না বা আমি উপবাসে আছি, তিনি আবার জিজ্ঞাসা করেন তুমি কী করে জানলে যে আমি চেয়ে খাই না বা আমি উপবাসে, বলে একবারে জল নিতে এসেছিল গায়ের মেয়েরা, তারা এসে দেখলো তুমি গাছতলা বসে আছো, তাই আমাকে বাড়ি গিয়ে এক ঘটি দুধ নিয়ে পাঠিয়ে দিল তোমাকে খাওয়াবার জন্যে, আমি কোনো খেলাধুলো করবো না, আমাকে দুধ নিয়ে তোমার জন্যে তা তোমার এখানে পাঠিয়ে দিলে আমার খেলা নষ্ট হয়ে গেল। যাই হোক তুমি চেয়ে চিনতে খেলেই তো পারো, তাহলে তাহলে তোমার ঝামেলা না গায়ে চলে যাও, তাহলে তোমাদের খেতে দেবে। পুরী তো বললেন আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে এবার থেকে দেখা যাবে, দিয়ে বলে আমি এখন খেলতে যাচ্ছি, আমি ঘুরে এসে তোমার ঘটি নিয়ে যাবো, তুমি দুধ দুধ খেয়ে ঘটিটা ওখানে ডেকে দেবে, আমি ঘটি নিয়ে যাবো। তা মাধবেন্দ্রপুরী তো সে তিনি ভগবানকে নিবেদন করে সে দুগ্ধ পান করে সেখানে রাত্রিতে দেখছেন বালক আর আসে না, ফিরে আর আসে না, রাত বেড়ে গেল বাড়তে 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 আর রাত্রি দুপুর হয়ে গিয়েছে, তখন গেল না দেখে উনি আর কী করবেন, যাগ্য কালকে নিয়ে যাবে ছেলে মানুষের মতি, আজকে ভুলে গিয়েছে কালকে হয়তো ঘটিটা নিয়ে যাবে এসে, এই মনে করে উনি নিশ্চিন্তে একটু হরিনাম করতে করতে একটু তন্দ্রার মতো এসেছে, একটু ঘুম ঘুম এসেছে, ঘুমেতে তিনি দেখলেন সেই বালক এসে বলছে আমি দীর্ঘকাল ধরে তোমার জন্য অপেক্ষা করছি মাধব, হ্যাঁ আমি এইখানে আমার শ্রীগোপাল নম্বর গোবর্ধনধারী বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী, এই গিরিরাজ গোবর্ধনের আমি হচ্ছি গিয়ে প্রাণ বিজ্ঞ, আমাকে বৈদিক মহারাজের পুত্র সঞ্জয় তার পুত্র হচ্ছে বজ্র, জন্মেজয় হচ্ছে গিয়ে পরীক্ষিত মহারাজের সন্তান এবং তার পুত্র হচ্ছে গিয়ে বজ্র, সেই বজ্র আমাকে স্থাপন করেছিল এই গোবর্ধনধারী রূপেতে, শ্রীগোপাল আমার নাম, আমি গোবর্ধনধারী এবং বজ্রে স্থাপিত, কিন্তু এই মূর্ছ ভয়ে সেবক মোর জাল পালাইয়া মাঝে মাঝে সেই উৎপাত হয় মিলেচ্ছে এবং তখন তারা সব আমার সেবক দিয়ে সব মারপিট করে বলে নিচ্ছেন, যখন একটা ভয় হলো উৎপাত এলো তখন আমার সেবক আমাকে গুফার মধ্যে কোনোরকমে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছে, তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে সেই গুহাটা দেখিয়ে দিচ্ছি, আর সেইখানে আমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি যে কবে আসি মাধব আমার করিবে সেবন, যে কবে এসে মাধব আমার সেবা করবে, তা আজকে তুমি এসেছো খুব ভালো হয়েছে, তুমি আমাকে ওই গুহা থেকে বার করো, দাঁড় করে নিয়ে আমি অনেকদিন শীত গ্রীষ্ম বাতাস নিতে বড় কষ্ট পাই, একবার কিছু খাইনি, দীর্ঘকাল খাই নেই, আর শীত গ্রীষ্ম এই সমস্ত খুব কষ্ট হয়েছে আমার। তা এখন তুমি এসে খেয়েছো, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম, তুমি আমাকে ওখান থেকে নিয়ে আমাকে সর্বত করে একটা আশ্রয় করে দাও এবং সেখানে আমাকে একটুখানি নার্সিং করো, আমাকে একটু ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমার পূজার বন্দোবস্ত করো। ব্যাস মাধবেন্দ্র পুরীতে ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে গেলেন এবং ওকে নিয়ে গিয়েছেন সেই গুহায়। উনি সব আর সেই গুহাটা কোথায় আর দেখাবো দরকার নেই, উনি একবার সোজা গ্রামে চলে গেলেন। গ্রামবাসীগণকে সকলকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো এখানে তোমাদের গ্রামের অধিদেবতা গোপাল দেব তিনি এখানে আছেন, গোপালজিও একটা গুহাতে গোবর্ধনের গুহায় এসো, আমাকে তিনি এইরকম স্বপ্ন দিয়েছেন এবং সেইখানে তিনি আছেন, তোমরা সকলেই সব দা কুড়ুন সব লতা পাতা কাটবার জন্য সব ইয়ে আছে, গুহা মুখ একবার ঢেকে গিয়েছে, সব জঙ্গলেতে সব বিছুটি গাছ কাটছে, নানা রকমের গাছ আছে, আর তোমরা সেখানে সেই সব গাছ কেটে সে গুহার ভেতর ঢুকতে হবে, তোমরা সব দা কুড়ুন সব যা যা আছে নিয়ে আমার সঙ্গে এসো। তারা সব দেখলে যে এক নিরুপরাধী বৈষ্ণব একজন সাধু, দেখে তাদেরও খুব শ্রদ্ধা হলো মাধবপুরীর কথায় এবং তারা সে মাধবপুরীর সঙ্গে গিয়ে সেই গুহায় উপস্থিত হলেন। গুহার দরজা দেখলেন সত্যি তাই বিরাট জঙ্গল হয়ে গিয়েছে, সেই সব খেটে ফুটে ভেতরে দেখেন হ্যাঁ সেই গোপাল রয়েছে। তখন গোপাল যে সব পাঁচ জনের খুব ভারী, তাকে সব ধরাধরি করে সব বড় বড় লোকেতে ধরাধরি করে ওকে গুহা থেকে বার করে নিয়ে এসে তার প্রভৃতির উপরেতে স্থাপন করলেন। করে মহাদেবেন্দ্র খুবই সবাইকে বললেন তোমরা বহুদিন দীর্ঘকাল গোপাল কিছু খায় নেই এবং তাকে চান করাতে হবে, তার জন্য দুধ নিয়ে এসো, ইয়ে নিয়ে এসো, আর নিয়ে এসো বলার সময় নেই, সবাই তখন আনতে আরম্ভ করে দিয়েছে গোপালের সেবার জন্যে। সে একবারে মন মন দুধ আসছে আর প্রচুর খাবার, সব রুটি ঘি ছানা মাখন যার যা আছে সমস্ত সম্পত্তি সব নিয়ে সব গোপালের কাছে এসে সব উপস্থিত হচ্ছে। মাধবেন্দ্রপুরী সেই গোপালের অভিষেক করলেন, তাকে হাজার এক আট ঘোড়া দুধ দিয়ে তার মাথায় ঢেলে তাকে ভালো করে ঘি মাখিয়ে তেল মাখিয়ে চান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলেন, অপূর্ব বিগ্রহ। এবং সেই বিগ্রহকে তিনি ভালো করে সব ধ্বনি যে যেখানে আছে সবাই শুনেছে, যেরকম গোপাল প্রকাশ হয়েছে একজন সাধু এসে প্রকাশ করেছে, তার সব সেট সেটানি সব যে যেখানে আছে সব এসে সব অলঙ্কার টলঙ্কার সব দিয়ে গোপালকে ভালো করে সাজিয়ে টাজিয়ে তারপর খাবার তার ব্যবস্থা করলেন। সে একবারে পাহাড় প্রমাণ লুচি পুরি লাড্ডু মাখন ঘি একবারে সব নানা রকমের খাবার, সেই খাবার দেখে সকলের মনে হলো যে এই তো গিরিরাজ গোবর্ধনের পুজো হচ্ছে। হ্যাঁ পূর্বে গোবর্ধন পূজা পূর্বে যেভাবে তো হয়েছিল সেই রকম ভাবে গোপালের পূজার ব্যবস্থা দেখে সকলে অবাক হয়ে গেলেন। তারপরে সব যারা ধনী তারা সব প্রচুর অর্থ দান করলেন, গোপালের সম্পত্তি দান করলেন, বিষয় দান করলেন এবং তাই নিয়ে গোপালের বিরাটভাবেতে সে সেবা পূজা চলতে লাগলো, সকলেই দৈনিক উৎসব সেখানে মহোৎসব হতে লাগলো। এইভাবে যে যাচ্ছে কিন্তু গোপাল আবার দীপেন্দ্র পুরীকে স্বপ্ন দিলেন যে দেখো পুরী আমার তো বাবু এই শরীরের মানে তাপ যাচ্ছে না, শরীরের জ্বালা যাচ্ছে না, বহুকাল তো তেল টেল মাখি নেই, এখন আর তেল মেখেও কিছু সুবিধা হচ্ছে না, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কী করবো তুমি, স্বপ্ন দিয়ে হচ্ছে এবার, বলে তুমি উড়িষ্যায় চলে যাও, সেখানে গিয়ে মলয় পাহাড় পর্বত রয়েছে, সেখানে সেই মলয় পর্বতে গিয়ে সেখান থেকে চন্দন নিয়ে এসো, মলয়ে যে চন্দন না হলে আমার এই শরীরের তাপ যাবে। তখন মাধবেন্দ্রপুরী বললেন যে আজ্ঞা তোমার আজ্ঞায় তোমার বলবান। তিনি গোপালের সেবার সব দুটি সেবক টেবক রেখে ওখান থেকে তিনি যাত্রা করলেন, পথে যেতে যেতে রেমুনায় এসে উপস্থিত হলেন, সেই নাচে খাওয়া অবস্থা, রেমুনায় আবার সেই ক্ষীরচোরা গোপীনাথ তিনি আবার আঁচলের ভেতর ক্ষীর লুকিয়ে রাখলেন, রাত দুপুরেতে পুজুরি দ্বাদশ ক্ষীরের সেখানে বন্দোবস্ত হয়, রাত দুপুরে তো সেই দ্বাদশ ক্ষীরের যে আয়োজন খুচুরি যেটা পূজা করেন দিয়ে ভোগ দেন রঘুনাথ গোপীনাথজিকে, গোপীনাথ একটি ক্ষীর চুরি করে রেখে দিলেন, তারপরে আঁচলের আড়ালে রেখে দিলেন ক্ষীরটি। তখন সেই ক্ষীরটি আঁচলে আড়ালে রেখে দিয়েছেন ভাইবন্ধু পুরি, রাত্রিতে খান নেই, রাত্রি তখন দুপুর প্রায় 11-12 এরকম হবে, এমন সময় বেশ এমন সময় গোপাল গোপীনাথ তুমি সে পূজারীকে স্বপ্ন দিলেন। কিন্তু প্রতিষ্ঠা স্বভাব এই জগতে নির্মিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত, যে চায় না তার পিছনেই প্রতিষ্ঠা থাকে। মাধবপুরীর তিনি প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যাচ্ছে, আর প্রতিষ্ঠা তার কিছু কিছু ছুটতে আরম্ভ করেছে তাকে ধরবে বলে। কাজের কাজ হলো শেষকালটায় পুরীতে তার এই প্রতিষ্ঠাটা প্রচার হওয়ার ধরুন তিনি রাজার সাহায্যটা পেলেন, কেন না সে মলার যে চন্দ্রনানাটা খুব সোজা নয়। এইভাবে তো তিনি চন্দন নিয়ে সে গোপালের চন্দন তিনি বয়ে নিয়ে যাচ্ছেন, গোপালের চন্দন ভাগ দুজন লোক বয়ে নিয়ে যাচ্ছে, উনিও চন্দন খানিকটা বয়ে নিয়ে যাচ্ছেন। আবার রেমনায় গিয়ে উপস্থিত হলেন, সবাই জেনে গেল মাধবপুরী এসেছে, আর সকলে খুব আনন্দ উৎসব করতে লাগলো। আবার ওখানেই গোপীনাথ তিনি শপথ দিলেন যে হ্যাঁ তুমি এই চন্দন নিয়ে গোপীনাথের অঙ্গে মাখাও, গোপাল গোপাল শপথ দিলেন যে গোপীনাথের অঙ্গ অঙ্গেতে এই চন্দন ভালো করে মিহি করে বেটে গোপীনাথের অঙ্গে লাগিয়ে দাও, আর এতদিন বই আপনার দরকার নেই বৃন্দাবনীতে, আমি ওইখানেতেই পেয়ে যাব গোপীনাথের অঙ্গেতে চন্দন সেবা। মাধবেন্দ্র পুরী দেখলেন খুব ভালোই হলো, তিনি আবার দুজন লোককে নিযুক্ত করলেন দৈনিক চন্দন ঘষে তারা, এবং সেই চন্দন দিয়ে গোপীনাথের অঙ্গ দূষিত করতে লাগলেন। আর গোপীনাথ পরম আনন্দ